বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 30 জানুয়ারি, 16 মাঘ এবং ফেরসি 10 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা বলেছেন, পরমাণু আলোচনা সফল করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, দেশে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে মৃত্যুর হার আরও বাড়বে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। তারপর পত্রপত্রিকার খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনা আলোচনার সঙ্গে জাতীয় অর্থনীতিকে যুক্ত না করতে ইরানি কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ নেতার নির্দেশনা। নিষেধাজ্ঞা আরবকে সম্পর্ক ছিন্ন বলে ধরে নেবে রাশিয়া। ইউক্রেন নিয়ে যুদ্ধ হলে জড়িয়ে যাবে বেলারুশ। বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিলের গেজেট প্রকাশ। এবং বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে মন্তব্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের মূল লক্ষ্য হল ইরানের অর্থনীতি ধ্বংস করা। ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে দেশের জনগণকে খেপিয়ে তোলার জন্য শত্রুরা দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে আসছে। সর্বোচ্চ নেতা বলেন, দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে শত্রুরা তাদের ঘৃণ্য রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমি সবসময় বলে আসছি, আপনাদের উচিত হবে না দেশের অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা শর্ত সাপেক্ষ করে তোলা। অর্থনৈতিক কর্মকাণ্ডকে এমন কোনো জায়গায় নিয়ে ঠেকানো উচিত হবে না যা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে নেই। সর্বোচ্চ নেতা একথার মধ্য দিয়ে মূলত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করেছেন। আজ রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। ইরানের উৎপাদক, উদ্যোক্তা ও কর্মীদেরকে অর্থনৈতিক লড়াইয়ের অগ্রণী সেনা বলেও তিনি উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, দেশের কর্মকর্তাদের ভিয়েনা আলোচনার সঙ্গে জাতীয় অর্থনীতিকে যুক্ত করা মোটেই উচিত হবে না। তিনি শিল্প ও পণ্য উৎপাদনের প্রচেষ্টাকে আল্লাহর পথে লড়াই বলে উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ভিয়েনা সংলাপে পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তির মূল বিষয়বস্তু হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাহারের কার্যকারিতা, পরীক্ষার সুযোগ রাখা এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেয়া। তিনি গতকাল সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের উপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা প্রসঙ্গে ওয়াশিংটনের স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেন, ভিয়েনা সংলাপে একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরান নিজের সদিচ্ছা প্রদর্শন করেছে। এখন এ ব্যাপারে প্রতিপক্ষগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষা করা যায় এবং আমেরিকার পক্ষ থেকে আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেয়া হয়। টেলিফোন আলাপে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, আমেরিকাকে অবিশ্বাস করার অধিকার ইরানের রয়েছে, কারণ আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই এটি নিয়ে বর্তমান অচল অবস্থা সৃষ্টি হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট ব্যবহার করতে না দেওয়ার অর্থ হবে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্ক ছিন্ন করা। ইউক্রেনকে কেন্দ্র করে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন ল্যাভরভ এ বক্তব্য দিলেন। তিনি গতকাল মস্কোয় এক বক্তব্যে পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনার প্রসঙ্গে বলেন, যে কোনো পরিস্থিতির জন্য মস্কো নিজেকে প্রস্তুত রেখেছে। ল্যাভরভ বলেন, রুশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রাশিয়ার জন্য সুইফট বন্ধ করে দেওয়ার অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা, যা কারো স্বার্থ রক্ষা করবে না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর জবাবে একদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পাশ্চাত্য নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে দেশটিতে সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে আক্রমণ করা হলে তার দেশ মস্কোর পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 10 ফেব্রুয়ারি বেলারুশে দুদেশের সেনাবাহিনীর মধ্যে 11 দিনব্যাপী যৌথ মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে অন্তত 20,000 রুশ সৈন্য বেলারুশে প্রবেশ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং অন্যান্য ভারী রুশ সমরাস্ত্র বেলারুশে প্রবেশ করেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো, এজন্য ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাষ্ট্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। শ্রোতাবন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া বিলের গেজেট প্রকাশ করা হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 আজ রোববার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর আগে একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাশ হওয়া এই বিলে সম্মতি জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নতুন এই আইন অনুযায়ী আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। আইনে বর্ণিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনা করে তারা 10 জনের নাম প্রস্তাব করবেন, আর সার্চ কমিটির সেই তালিকা থেকে 5 জনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করে দেবেন নির্বাচন কমিশন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচন কমিশন আইনের ব্যাপারে আপত্তি উত্থাপন করে বলেছেন, এই আইন প্রণয়ন করার ফলে নির্বাচন কমিশন গঠন ও তাদের উপরে অর্পিত দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষমতায়নে আগের তুলনায় কোনো উন্নতি হবে বলে মনে হয় না। আগের মতোই এসব বিষয়সমূহ পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে। শনিবার বনানীস্থ পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে মনোনীত ব্যক্তিদের নাম পরিচয় সম্বলিত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার ক্ষেত্রে জনসমক্ষে প্রকাশ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাছাড়া মাত্র 15 কর্মদিবসের মধ্যে নাম প্রস্তাব করার বিধানটি বেশি তাড়াহুড়ো বলে মনে হয়, যা জনমনে সংশয় সৃষ্টি করতে পারে, ফলে সার্চ কমিটির কাজের স্বচ্ছতা থাকছে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশে 12 বছরের বেশি বয়সী সবাইকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে, আর 40 বছরের উপরের নাগরিকদেরও করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক আজ মহাকালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাহিদ মালিক বলেন, 12 বছরের বেশি বয়সীরা অন্যদের মতো নিবন্ধন করবেন, নিবন্ধন না করলেও জন্ম নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবে। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, দেশ থেকে বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। কলকাতা থেকে এ সম্পর্কে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, দেশ থেকে বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে। তিনি আজ রোববার ভারতের জাতির জনক গান্ধীজির প্রয়াণ দিবস উপলক্ষে বিজেপির শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে ওই মন্তব্য করেন। গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আজ আলিপুর প্রেসিডেন্সি জেল ও আলিপুর সেন্ট্রাল জেলে গান্ধীজির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজ বিজেপির পক্ষ থেকে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপির সমালোচনা করা সহ গান্ধীজির ঘাতক নাথুরাম গডসে প্রসঙ্গ উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন। রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে এক সাক্ষাৎকারে বিজেপির গডসে প্রীতি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, ছোটবেলা থেকে আমরা কংগ্রেস করেছি, গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলতে বলতে বড় হয়েছি, আর ওরা মুখে না বললেও গডসেবাদে বিশ্বাস করে, ফলে আদর্শগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতে, মাফ করবেন, সান্ধ্য বিশ্বাস। মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে উপেক্ষা করে 2017 সালের পর আজ দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি পাল্লা ঠিক কত তা সুস্পষ্টভাবে জানা যায়নি। চীন সীমান্তবর্তী জাগাং প্রদেশ থেকে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে দেশের পূর্ব উপকূলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপান এবং দক্ষিণ কোরিয়া দুদেশই এ খবর দিয়েছে। জাপানের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি তার গতিপথে সর্বোচ্চ 2000 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায় এবং 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। 2022 সাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক মাসে উত্তর কোরিয়া 6টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। গত মঙ্গলবারও উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। মিশরের মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ার অজুহাত তুলে দেশটিকে বিদেশি সামরিক সহায়তার আওতায় 13 কোটি ডলারের অস্ত্র দেয়া স্থগিত রেখেছে
মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যে সব শর্ত পূরণ হলে মিত্র দেশগুলোকে আমেরিকা সামরিক সহায়তা দেয়। মিশরে বর্তমানে সেই অবস্থা নেই। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা বলেছেন, ভিয়েনায় পরমাণু আলোচক দলের প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করার জন্য দেশে ফিরে গেছেন এবং এ মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। আলোচনা এক সপ্তাহ পর্যন্ত স্থগিত হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি একথা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন, সেজন্য এই বিরতি দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা বলেছেন, পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। তিনি বলেন, গত 27 ডিসেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফার সংলাপ শুরু হয় এবং এখন পর্যন্ত এটি এই সংলাপের সবচেয়ে দীর্ঘ আলোচনা। তিনি আরও বলেন, আলোচক দলের প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করার জন্য দেশে ফিরে গেছেন এবং এই মুহূর্তে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতার যৌথ কমিশনের আওতায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনায় 4+1 গ্রুপের সাথে ইরানের যে অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে তা বর্তমানে চূড়ান্ত ও অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে। কেননা আলোচনায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেও কিছু বিষয় নিয়ে মতবিরোধ চলছিল এবং সংলাপে অংশগ্রহণকারীরা বলেছেন কিছু বিষয়ে আলোচনা অত্যন্ত জটিল হলেও তাতে অগ্রগতি লক্ষ্য করা গেছে। রাশিয়ার প্রধান আলোচক মিখাইল উলিয়ানভ বলেছেন, চূড়ান্ত সমঝোতার বিষয়বস্তু প্রস্তুত করার জন্য ব্যাপক চেষ্টা চলছে, যদিও কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। প্রকৃতপক্ষে ইরানের আপ্রাণ চেষ্টা ও আন্তরিকতার কারণে ভিয়েনা সংলাপ ইতিবাচক গতিতে এগোচ্ছে। কেননা ইরানের পক্ষ থেকে কার্যকর ও গঠনমূলক এমন সব প্রস্তাব তুলে ধরা হয়েছে যা থেকে টেকসই সমঝোতায় পৌঁছার জন্য ইরানের আন্তরিকতা ও ইচ্ছার বিষয়টি ফুটে উঠেছে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ভিয়েনা সংলাপে পশ্চিমাদের সঙ্গে সম্ভাব্য যে কোনো চুক্তির মূল বিষয়বস্তু হতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাহারের কার্যকারিতা পরীক্ষার সুযোগ রাখা এবং আমেরিকার পক্ষ থেকে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দেওয়া। তিনি গতকাল সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে মৃত্যুর হার আরও বাড়বে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে এখন রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে 2020 সালের 8 মার্চ করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণ শনাক্ত হবার পর 2022 সালের 29 জানুয়ারি পর্যন্ত কেটে গেছে 99 সপ্তাহ। চলছে শততম সপ্তাহ। এর মধ্যে 99তম সপ্তাহে দেশে 3,08,292টি নমুনা পরীক্ষা করে 98,919 জনের মাঝে কোভিড-19 সংক্রমণ শনাক্ত হয়েছে। সাপ্তাহিক হিসেবে এটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা। এ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, দেশে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বেড়ে চলছে তাতে মৃত্যুর হার আরও বাড়বে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার সংক্রমণের হার প্রায় 20 গুণ বেড়ে গেছে।
সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বে, এটা আমাদের নৈতিক দায়িত্ব যে স্বাস্থ্যবিধি মানা। আমরা বলেছিলাম বুস্টার ডোজ আমরা দিব 50, দেখলাম যে তার থেকে খুব বেশি বুস্টার ডোজ নেওয়ার জন্য লোক আসেনি, সেই জন্য আমরা এটাকে আজকে থেকে 40 নামিয়ে আনলাম।
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, অনেকেই পরীক্ষা করাচ্ছেন না, সেক্ষেত্রে আক্রান্তের হার আরো বেশি হবে। ভ্যাকসিন দেওয়ার কারণে এখন মৃত্যুর হার কম। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এ মাসে সর্বোচ্চ 3,40,00,000 টিকা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ দেওয়া নাগরিকের সংখ্যা 10 কোটি ছাড়িয়ে যাবে। তবে মানুষ টিকা নিতে এখন কম আসছেন, দেশে পর্যাপ্ত টিকা মজুদ আছে এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 9 কোটি ডোজ টিকা হাতে আছে, আরও 5 কোটি আসার প্রক্রিয়ায় আছে। 12 বছরের উপর সবাইকে টিকা দেওয়া হবে। ওদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সহ 68 জন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার প্রেক্ষিতে গত 27 জানুয়ারি থেকে খনির কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানিয়েছেন, তিনি সহ খনিতে কর্মরত 32 জন বাংলাদেশি এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের 37 জন চীনা কর্মকর্তা কর্মচারীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ অবস্থায় খনিতে কর্মরত দেশি বিদেশি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাছাড়া সংক্রমণ প্রতিরোধে খনিতে কয়লা উৎপাদনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 66তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহর রয়েছে 99 নাম, যে ব্যক্তি এইসব নাম স্মরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে। মহান আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত 2 নাম হল আউয়াল ও আখির। আউয়াল অর্থ প্রথম। মহান আল্লাহর আগে কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ সময়েরও স্রষ্টা এবং তিনি অনাদি ও অনন্তকাল ধরে থাকবেন। তাই মহান আল্লাহর সত্তার সূচনা বা উন্মেষ কিংবা প্রাথমিক অবস্থা বলে কিছুই নেই। মহান আল্লাহর প্রথম হওয়া মানে সংখ্যাগতভাবে প্রথমও নয়, তথা দ্বিতীয় বা তৃতীয়ের মোকাবেলায় তিনি প্রথম এমন নয়। কার্যকারণগত বিধান অনুযায়ী কারণ জন্ম দেয় কোনো কিছুর, কিন্তু মহান আল্লাহ সেরকম কোনো অস্তিত্ব তথা কোনো কারণের ফলও নন। মহান আল্লাহর প্রথম হওয়া মানে স্থান বা সময়ের দিক থেকেও প্রথম নয়। স্থান ও কাল বস্তুগত বিষয় বা পার্থিব বিষয়ের সঙ্গে সম্পর্কিত। অপার্থিব জগতে সময় ও স্থান বলতে কিছু নেই। মহান আল্লাহর আউয়াল বা প্রথম নাম তার চিরন্তনতা ও শাশ্বত হওয়ার প্রতীক। মহান আল্লাহর ক্ষেত্রে প্রাথমিক অবস্থা কিংবা শৈশব, কৈশোর, যৌবন এসব অসম্ভব বিষয়।
অন্যদিকে আখির বলতে সমাপনী বা শেষ পর্যায়কে বোঝায়, কিন্তু মহান আল্লাহর ক্ষেত্রে আখির বলতে অন্তহীনতা ও অসীমতা এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তার টিকে থাকাকে বোঝায়। পবিত্র কোরআনের ১১ নম্বর সূরা তথা সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ সর্বোত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী তথা চিরস্থায়ী। মহান আল্লাহর আখির হওয়া বলতে এটাও বোঝায় যে সব সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য হলেন মহান আল্লাহ এবং সবকিছুই মহান আল্লাহর দিকে ফিরে যাবে। পবিত্র কোরআনের ৯৬ নম্বর সূরা তথা সূরা আলাকের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত সবকিছুর প্রত্যাবর্তন তোমার প্রতিপালকের দিকেই। মহান আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আওয়াল ও আখির বললে সূচনা ও সমাপনীর ধারণা মনে আসে, কিন্তু মহান আল্লাহর ক্ষেত্রে এসব ধারণা অর্থহীন। মহান আল্লাহ আওয়াল মানে তার আগেও এমন কোনো সময় ছিল না যে সময় তিনি ছিলেন না, এবং আখির মানে সুদূর ভবিষ্যতেও এমন কোনো পর্যায় আসবে না যে পর্যায়ে মহান আল্লাহ থাকবেন না। অন্য কথায় মহান আল্লাহ সূচনাহীন, প্রথম ও অন্তহীন, শেষ দুই দিক থেকেই তিনি সীমানাহীন। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, সব প্রশংসা মহান আল্লাহর যার সত্তাকে বোঝা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষেই সম্ভব নয়। মহান আল্লাহর সত্তার স্বরূপ কোনো কিছুর সঙ্গে তুলনার যোগ্য নয় এবং কল্পনা ও চিন্তা তাকে উপলব্ধি করতে অক্ষম। মহান আল্লাহর কোনো কোনো নামের অর্থ পরস্পরের বিপরীত ধর্মী ও কোনো কোনো নাম একই ধরনের অর্থবোধক, কেবল মাত্রায় ভিন্নতা রয়েছে। আউয়াল ও আখিরও বিপরীত ধর্মী, কিন্তু বাস্তবতার নিরিখে এ দুই নাম একই বাস্তবতা ও ঐকতান তুলে ধরে। পবিত্র কোরআনের ৫৭তম সূরা অর্থাৎ সূরা আল হাদিদের তৃতীয় আয়াতে মহান আল্লাহর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, ওয়াল আউয়াল ওয়াল আখিরু, তথা তিনিই প্রথম ও তিনিই শেষ। এখানে আখির বলতে যা বোঝায় সে বিষয়ে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, সব কিছুই পরিবর্তনশীল, ক্ষয়িষ্ণু ও ধ্বংসশীল একমাত্র আল্লাহ ছাড়া। মহান আল্লাহ সবসময় ছিলেন, আছেন ও থাকবেন একইভাবে তথা কোনো পরিবর্তন ছাড়াই। অন্য সব কিছুরই নানা দিক যেমন রং, বৈশিষ্ট্য বা প্রকৃতি বদলে যায় কেবল আল্লাহ ছাড়া। তিনি সবকিছুর আগে ছিলেন বলে আউয়াল এবং অপরিবর্তিত থাকেন বলে আখির। একই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর সাদিক আল ইসলাম বলেন, মহান আল্লাহর গুণ ও বৈশিষ্ট্য কখনো বদলায় না, কিন্তু অন্যান্য সৃষ্টির গুণ ও বৈশিষ্ট্য বদলায়। যেমন মানুষ একসময় ছিল মাটি, একসময় হয় রক্ত, মাংসপূর্ণ, ও একসময় তার শরীর টুকরো টুকরো হয়ে যায় ও হাড় পচে যায়। এভাবে নামও বদলে যায় অবস্থার প্রেক্ষাপটে। কিন্তু মহান আল্লাহর মধ্যে এমন পরিবর্তনশীলতা, ক্ষয় ও ধ্বংসশীলতা নেই। মহান আল্লাহ সবসময় পরিপূর্ণ, অভিন্ন বা একই রকম, এবং সময়ের ব্যবধানে তাঁর কোনো পরিবর্তন ঘটে না। এক ইহুদি আলেম আমিরুল মোমিনিন হযরত আলীর কাছে এসে প্রশ্ন করেন, আপনার প্রতিপালক কখন অস্তিত্ব লাভ করেছেন? উত্তরে হযরত আলী আল ইসলাম বলেন, আপনি আগে বলুন আল্লাহ কোন সময় ছিলেন না। যিনি সবসময় ছিলেন তার তো অস্তিত্ব লাভের কোনো প্রশ্নই ওঠে না। মহান আল্লাহ সময় ও স্থানের গণ্ডিতে আবদ্ধ হওয়ার মতো ক্ষুদ্র কোনো সত্তা নন। তিনি গোটা অস্তিত্ব জগৎকে ঘিরে আছেন এবং সেসব নিয়ন্ত্রণ করেন। তিনি আওয়াল ও আখির এবং সব অস্তিত্বের গতিশীলতার উৎস। মহান আল্লাহর দাসত্ব করতেই আল্লাহ সবকিছুকে গতিশীল করেন।
অবশেষে সবকিছুই মহান আল্লাহর দিকে ফিরে যাবে। সব কাজের লক্ষ্য হলেন মহান আল্লাহ এবং সবকিছুই মহান আল্লাহর নির্দেশে ঘটে। সবকিছুই ধ্বংসশীল, কেবল মহান আল্লাহই চিরস্থায়ী ও অক্ষয়। মহান আল্লাহর আব্বাল ও আখির হওয়ার বিষয় থেকে শিক্ষা নিয়ে মুমিন এটা মনে রাখেন যে আল্লাহ মৃত্যু ও ক্ষয়ের ঊর্ধ্বে এবং চিরঞ্জীব ও চিরস্থায়ী। অন্যদিকে পার্থিব সবকিছুই ধ্বংসশীল, কেবল মহান আল্লাহ তাঁর অশেষ শান ও স্বগত তথা মহাগৌরব ও মহা আভিজাত্য সহ টিকে থাকবেন। মুমিন বা বিশ্বাসীরাও অবশেষে পরকালে মহান আল্লাহর অশেষ করুণায় চিরস্থায়ী জীবন লাভ করবে এবং ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। তাঁদের এই বিশ্বাস আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে তাঁদেরকে আরও অবিচল ও একনিষ্ঠ করে তোলে, আর তাই তাঁরা আল্লাহর নির্দেশ মান্য করাকেই অন্য সবকিছুর চেয়ে গুরুত্ব দেন, যাতে তারা প্রথম শ্রেণীর মুমিন হতে পারেন। তারা সব কাজের আগে আল্লাহর নির্দেশই পালন করেন, অন্য কথায় আল্লাহর নির্দেশ মান্য করার ক্ষেত্রে তারা অগ্রণী বা আব্বাল। আর আল্লাহর দাসত্বের কাজ না করা বা নির্দেশ অমান্য করার বেলায় তাদের অবস্থান সর্বশেষ বা সবার পরে তথা আখির, এবং কখনো তা ঘটলেও তাও ঘটে একান্তই অনিচ্ছায়।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ প্রথম আলো। এক বছরে মেয়াদ বেড়েছে, 337 প্রকল্পের ব্যয় ছাড়া মেয়াদ বৃদ্ধি শুভঙ্করের ফাঁকি। যুগান্তর। মানবজমিনের শিরোনাম, যে কারণে ভাইরাল শামীম পাটোয়ারি। লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তদন্ত হবে বলেছেন তথ্যমন্ত্রী ইত্তেফাক। বুস্টার ডোজ পাবেন 40 বছর বয়সী সবাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে নিহত 5, আনন্দবাজার পত্রিকা। পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে আজকাল। পেগাসাস অস্বস্তিতে বিজেপি, নিউ ইয়র্ক টাইমসকে সুপারি মিডিয়া বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই, এ খবরটি বেকার ছেলের জীবনের কাহিনী, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিন পত্রিকার যে শিরোনাম আপনি তুলে নিয়ে খানিকটা মর্মাহত, মর্মাহত এই কারণে যে একটি ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, কমপ্লিট করার পরে দেশে চাকরি পায়নি এবং টিউশনি করে জীবন চালাচ্ছে। পরবর্তীতে করোনার ছোবলে তার সমস্ত টিউশনিগুলো চলে গেছে এবং এই ছেলে আবার বেকার হয়ে পড়েছে। পরবর্তীতে একটি দোকানে নাস্তার বিনিময়ে কাজ করত, সেখানেও তার সেই কাজটি নেই করোনার ছোবলে। এই যে পরিস্থিতি, এটি করোনা মহামারীর কারণে সৃষ্টি হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে আসলে একটি বিপর্যস্ত অবস্থা তৈরি করে দিয়েছে। এই বিপর্যয়কর অবস্থা কাটিয়ে উঠতে আমাদের বহুদিন সময় লাগবে। পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা আমি বলবো। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা জটিল অবস্থায় রয়েছে বা করুণ অবস্থায় রয়েছে, যে শিক্ষা ব্যবস্থা থেকে বের হওয়ার পরে অনেক তরুণ তরুণীকে দীর্ঘদিন ধরে লড়াই করতে হয় আয়ের পথ হিসেবে সে কোনটাকে বেছে নেয়। অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা খুবই কম, আবার দেশের বিশেষ করে গত দুই বছরের করোনা পরিস্থিতির কারণে আর্থিক অবস্থা এমন যে কেউ যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে সেই রকম ব্যবস্থাও কিন্তু খুব সহজ না। সব কিছু মিলে সামগ্রিকভাবে এই খবরের ভেতর দিয়ে যে চিত্রটি ফুটে ওঠে সেটি হচ্ছে এই যে আমাদের অর্থনীতি ভালো নেই এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদেরকে খুব বেশি লাকসই করে তুলতে পারে না। এর অবশ্যই একটা বিহিত করা দরকার এবং জীবনমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে।
ইয়েমেনের মারি প্রদেশ থেকে ভাড়াটে সেনা প্রত্যাহার করল সংযুক্ত আরব আমিরাত, আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইদানিং সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের উপর বিমান হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেক বেশি। এ অবস্থায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আরব আমিরাতকে বারবার সতর্ক করে বলেছে তারা যদি এই হামলা থেকে বিরত না থাকে তাহলে কিন্তু তাদের উপর হামলা চালানো হবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা সংকীর্ণ হয়ে পড়বে। কিন্তু হুতি আনসারুল্লাহ আন্দোলনের এবং তাদের সমর্থিত আরব আমিরাত কান দেয়নি, যার ফলে ইয়েমেন থেকে আরব আমিরাতের রাজধানী এবং বাণিজ্য কেন্দ্র দুবাই এ দুটি জায়গায় বড় রকমের দুই দফা হামলা চালানো হয়েছে। এই হামলার পর আরব আমিরাতের অবস্থা এমন যে এখন যুদ্ধে থাকবে নাকি যুদ্ধ থেকে পালাবে সেটি তাদেরকে বেছে নেওয়ার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের যে মোটা তাজা অর্থনীতি তাতে বিপুল পরিমাণে বৈদেশিক বিনিয়োগ রয়েছে। যখন বিদেশি কোম্পানিগুলো নিরাপত্তার সাথে কাজ করতে না পারবে তখন তারা গুটিয়ে চলে যাবে, তার মানে তখন অর্থনৈতিকভাবে আরব আমিরাতকে দুর্বল হয়ে যেতে হবে। ইয়েমেনের হুতিদের এখন আর হারাবার কিছু নেই, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বা সৌদি আরবের হারাবার অনেক কিছু আছে। ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত এখন হয় যুদ্ধ তাদেরকে কঠিনভাবে চালাতে হবে না হয় বাদ দিতে হবে। যদি যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে তাদের জন্য অনেক বেশি খেসারত অপেক্ষা করছে।
তো জনাব সাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে পৃথক সংঘর্ষে নিহত পাঁচ, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে পৃথক দুটি সংঘর্ষে জৈশ ই মোহাম্মদের কমান্ডার সহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে। পুলিশ বলছে সংঘর্ষে দুটি হয়েছে পুলওয়ামা ও বুদগামে জঙ্গিবিরোধী অভিযান চালানোর সময়। এক টুইট বার্তায় এ অভিযানকে বড় সাফল্য বলে ঘোষণা করেছে পুলিশ। টুইটে কাশ্মীর পুলিশ লিখেছে গত ১২ ঘণ্টায় জোড়া সংঘর্ষে পাক মদতপুষ্ট পাঁচ জঙ্গি মারা গেছে। নিহতদের মধ্যে জৈশ ই মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে। এটা আমাদের কাছে বড় সাফল্য। প্রসঙ্গত, লেথপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ ওয়ানি ওই বিস্ফোরণে 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। পেগাসাস অস্বস্তিতে বিজেপি, নিউইয়র্ক টাইমসকে সুপারি মিডিয়া বললেন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পেগাসাস নিয়ে নিউইয়র্ক টাইমসের নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কেন্দ্র। বিরোধীরা একযোগে সরকারকে কোণ ঠাসা করার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের সিনিয়র নেতা মন্ত্রীরা সেভাবে মুখই খোলেননি। বিজেপির শীর্ষ নেতারাও এখনও এ নিয়ে নীরব। সব মিলিয়ে শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং যে টুইট করেছেন সেটি। মেজর জেনারেল ভি কে সিং এর দাবি, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়। প্রসঙ্গত, ওই মার্কিন সংবাদপত্রের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, 2017 সালে ইসরায়েলি স্পাইওয়ার পেগাসাস কিনেছিল ভারত, এরপরই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এককাট্টা হয়ে ফের কেন্দ্রের সমালোচনায় নেমেছে। সংসদের বাজেট অধিবেশনে এ নিয়ে বিরোধীরা ফের ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইসরায়েল কোনো দেশের সরকারই মুখ খোলেনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবার কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়।
সুখের নীড়।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের চতুর্থ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। বিয়ের প্রধান উদ্দেশ্য হল প্রশান্তি লাভ। সুখী পরিবার গড়তে চাইলে দুঃখের দিনে বা বিপদের দিনে হতে হবে ত্যাগী। কিন্তু যদি কেবল নিজের স্বার্থকেই প্রাধান্য দেন, তাহলে বুঝতে হবে যে আপনি প্রকৃত সুখী পরিবার গড়ার জন্য এখনো প্রস্তুত নন। তাই বিয়ের আগেই এ বিষয়ে প্রস্তুত হতে হবে। যারা ভালোবাসা ও নৈতিকতাকে গুরুত্ব না দিয়ে কেবল বৈষয়িক স্বার্থের জন্য বিয়ে করে, তাদের বন্ধন সুদৃঢ় হয় না।
একটি গল্পে দেখা যায়, একবার এক শিয়াল এক বসা অবস্থায় থাকা একটি উটের পাশে বসতে আগ্রহী হয়। সে উটের পাশে বসে উটের লেজের সঙ্গে নিজের লেজ বেঁধে দিল। উট যখন উঠে দাঁড়ালো, তখন শিয়াল ঝুলে থাকলো। তাকে বলা হলো, তোমার এ অবস্থা কেন? সে তখন বলল, বড়দের সঙ্গে যুক্ত হওয়ায় আমার এমন অবস্থা হলো। যারা কন্যার পরিবারের সম্মান ও সম্পদের মোহে তাকে বিয়ে করে, তাদের এই অবস্থা শিয়ালের মতোই হবে। আর্থসামাজিক কারণে পরিবারের কাঠামো বদলে গেছে, ইরানও এর ব্যতিক্রম নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ঐতিহ্যবাহী একান্নবর্তী পরিবারের স্থান করে নিয়েছে অনুপরিবার আধুনিক ও উত্তর আধুনিক পরিবার। অবশ্য ঐতিহ্যবাহী পরিবারের রেশ দেখা যায় এখনো অনেক বড় পরিবারে। সমাজবিজ্ঞানীরা আধুনিক ও উত্তরাধুনিক এবং অনুপরিবারগুলোকে ত্রুটিপূর্ণ অনুপরিবার বলে উল্লেখ করেছেন। এ ধরনের পরিবার নতুন ধরনের নানা পরিবার জন্ম দিচ্ছে।
ত্রুটিপূর্ণ অনুপরিবারগুলোর বৈশিষ্ট্য হল এই যে, কোনো না কোনো কারণে এ ধরনের পরিবারের অন্যতম প্রধান সদস্যরা, যেমন পুরুষ বা স্বামী কিংবা স্ত্রী বা শিশু না থাকা, এ ধরনের পরিবারগুলোর মধ্যে ক্ষুদ্রতম পরিবার অন্যতম। কারণ এমন পরিবারে যুবক ও যুবতী দাম্পত্য জীবন শুরু করার পরও সন্তান গ্রহণে আগ্রহী নন। বিশ্বের নানা দেশে এ জাতীয় পরিবার রয়েছে। আবার এমন পরিবারও আছে যেখানে বৃদ্ধ ও বৃদ্ধা, স্বামী স্ত্রী একাকী বসবাস করছেন সন্তানরা বিয়ের পর তাদের ছেড়ে দূরে চলে যাওয়ার কারণে। আবার অনেকে বন্ধুত্বের কারণে সন্তানহীন পরিবারের অধিকারী। বিচ্ছিন্ন পরিবারও ত্রুটিপূর্ণ অনুপরিবারগুলোর অন্যতম। এ ধরনের পরিবারে স্বামী বা স্ত্রীর একজন মারা গেছেন অথবা তালাকের কারণে কিংবা প্রবাসী হওয়ার কারণে স্বামী বা স্ত্রী একাকী জীবনযাপন করছেন।
ইরানে পরিবারগুলো পুরোপুরি ক্ষুদ্র বা অনুপরিবার হয়ে উঠছে। এ ধরনের পরিবারের উপর ইরানি ও ইসলামী প্রথাগুলোই যেমন প্রভাব রয়েছে, তেমনি আধুনিকতার ইতিবাচক দিকগুলোরও প্রভাব রয়েছে। ইরানের নীতি, নৈতিকতা ও সংস্কৃতি উপেক্ষিত হচ্ছে না বেশিরভাগ ইরানি পরিবারগুলোতে। ইরানের বেশিরভাগ পরিবারগুলো এখনও ইসলামী আদর্শ অনুযায়ী গড়ে উঠছে, তবে কাঠামোগত ক্ষেত্রে পশ্চিমা কাঠামো ভর করেছে এর উপর। আধুনিক যুগের মানুষ এখনও পরিবারের মাধ্যমেই সবচেয়ে বেশি প্রভাবিত, শিক্ষা ব্যবস্থা, সরকার ও রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে নয়। শিক্ষা ও সংস্কৃতি এবং প্রথা ও ঐতিহ্যর প্রশিক্ষণ মানুষ পরিবার থেকেই সবচেয়ে বেশি পেয়ে থাকে। তবে শিক্ষা বিভাগ, সরকার ও রাষ্ট্র ব্যবস্থাও এক্ষেত্রে পরিপূরক হিসেবে কাজ করছে। ইরানি পরিবারগুলোর ক্ষেত্রে এ বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য। পরিবারগুলোর বিস্তার ও টিকে থাকার বিষয়টিও এ থেকে ফুটে উঠছে।
ইরানে প্রথাগত, আধুনিক ও উত্তরাধুনিক এই তিন ধারার পরিবারই দেখা যায়। ইরানের পরিবারগুলো এখনও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ঘনিষ্ঠতার অনুভূতির দিক থেকে বাবা মায়ের সঙ্গে সুদৃঢ় বন্ধন বজায় রেখেছে। তাই ইরানের অনুপরিবারগুলোকেও বিস্তৃত ও সুদৃঢ় পরিবার বলা যায়। ইরানি পরিবারের অনেকেই বিদেশে থাকেন ও তাদের অনেকেই পাশ্চাত্যে পড়াশোনা করছেন। তারা পাশ্চাত্য থেকেও মা বাবার সঙ্গে ল্যান্ডফোন, মোবাইল, টেলিফোন ও ইমেইলে যোগাযোগ রাখছেন। ইরানের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অনলাইনে শরিক হন, ফলে তারা দুধের স্বাদ কিছুটা হলেও ঘোলের মাধ্যমে মেটাতে পারছেন। অন্যদিকে বাবা মায়েরাও এ ধরনের সন্তানদের সব ধরনের খরচ যোগানোর পাশাপাশি তাদের বিশেষ শখ মেটানোর ব্যবস্থাও করছেন ও এমনকি তাদের বন্ধু বান্ধবদের জন্য কখনো কখনো উপহার পাঠাচ্ছেন। অনেক সময় এ ধরনের বাবা মায়েদের কেউ কেউ তাদের বাড়িঘর বা জমি জমা বিক্রি করে হলেও সন্তানদের দেখতে বিদেশে যান। তারা চান না যে তাদের সন্তান ইরানি ও ইসলামী সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাক, এবং তারা মনে করেন এই সন্তানরা একদিন স্বদেশেই ফিরে আসবেন। আমাদের আলোচনার আগামী পর্বে ইরানি পরিবার সম্পর্কে আমরা আরও কথা বলার চেষ্টা করব।
ফরাসি লেখক আলেকজান্ডার দুমো মনে করেন, নারীর বা স্ত্রীর হৃদয়
কাপড়ের মতো, খুব দ্রুত তা ছিঁড়ে যায়, আবার খুব দ্রুত জোড়াও লাগে। স্ত্রীদের আনন্দ পুরুষের ভালোবাসার উপর নির্ভরশীল। নারী তার ভালোবাসার বিষয়টি কথার মাধ্যমে প্রকাশ করে এবং তারা পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন সহ পরিচিত অন্যদের কাছ থেকেও সহানুভূতিপূর্ণ কথার মাধ্যমে স্নেহ ও ভালোবাসার প্রত্যাশা করে। অন্যদিকে পুরুষেরা আচার আচরণ ও কাজের মাধ্যমে অনুরাগ এবং ভালো লাগার অনুভূতি প্রকাশ করে। স্ত্রী এটা আশা করেন যে স্বামী বার বার তাকে এ কথাটি বলুক যে আমি তোমাকে ভালোবাসি, আর এভাবেই স্ত্রীরা প্রশান্তি ও আত্মবিশ্বাস অর্জন করতে চান। অন্যদিকে পুরুষেরা তাদের অনুরাগ ও অনুভূতি অপেক্ষাকৃত কম মাত্রায় বা খুবই কম প্রকাশ করেন এবং স্ত্রীর প্রতি অনুরাগের বিষয়টি প্রকাশ করতে সমস্যার মুখোমুখি হন। তবে তাদের এটা বোঝা উচিত যে নারী ও পুরুষের মানসিক বৈশিষ্ট্যের মধ্যেও রয়েছে পার্থক্য। স্বামী তার অনুরাগের বিষয়টি কিছুটা প্রকাশ করে দাম্পত্য জীবনকে করে তুলতে পারেন উষ্ণ এবং এজন্য খুব সামান্য পরিশ্রমই দরকার হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীকে বলেন যে তোমাকে ভালোবাসি, তাহলে তা কখনো তার হৃদয় থেকে মুছে যায় না।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড় শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভিয়েনা আলোচনার সঙ্গে জাতীয় অর্থনীতিকে যুক্ত না করতে ইরানি কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ নেতার নির্দেশনা। নিষেধাজ্ঞা আরোপকে সম্পর্ক ছিন্ন বলে ধরে নেবে রাশিয়া, ইউক্রেন নিয়ে যুদ্ধ হলে জড়িয়ে যাবে বেলারুশ। বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হওয়া নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিলের গেজেট প্রকাশ। বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে, তাই গান্ধীজিকে নিয়ে বাঁচার চেষ্টা করছে, মন্তব্য ফিরহাদ হাকিমের। এবারে আরও একটি খবর। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারিব প্রদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি।
তেহরান।